এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين وما كان لنفس صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم محمد একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তার আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এ অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন pars today.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদর ফাইভ স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেওয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের স্বার্থে সামান্যতম আঘাত করলেই বেদনাদায়ক জবাব পাবে প্রেসিডেন্ট রাইসির হুঁশিয়ারি। এবার জবাব হবে মাত্র কয়েক সেকেন্ডে, টকশোতে জানালেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি। ফিলিস্তিনের গাজার আশিফা হাসপাতাল এবং বেত লেহিয়ায় গণকবর আবিষ্কৃত। এবং ভারতের পশ্চিমবঙ্গে প্রথম ও দ্বিতীয় দফায় লোকসভা ভোট, স্পর্শকাতর বুথের তালিকা দিল নির্বাচন কমিশন। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যদি তাঁর দেশের স্বার্থে শত্রুরা সামান্যতম আঘাত করে তাহলে তার ব্যাপক এবং বেদনাদায়ক জবাব দেওয়া হবে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির সাথে গতকাল এক টেলিফোন আলাপে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন প্রেসিডেন্ট রাইসি। এর দুদিন আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন সামরিক অবস্থান লক্ষ্য করে কয়েকশো ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। ইরানের প্রেসিডেন্ট বলেন, আমরা এখন ঘোষণা করছি যে ইরানের স্বার্থে সামান্যতম আঘাত করা হলে হামলাকারীদের সবাইকে ভয়াবহ, ব্যাপক ও বেদনাদায়ক জবাব দেওয়া হবে। সিরিয়ায় ইরানি কনস্যুলেট ভবনে ইসরায়েল বর্বর আগ্রাসন চালালেও তার বিরুদ্ধে জাতিসংঘ এবং নিরাপত্তা পরিষদ সামান্য নিন্দা পর্যন্ত জানায়নি বলে প্রেসিডেন্ট রাইসি অভিযোগ করেন। এ কারণে ইরান ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করে এবং ইসরায়েলের যে সমস্ত কেন্দ্র থেকে ইরানি কনস্যুলেটে হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করা হয়েছে সেগুলোকেই শুধুমাত্র ইরানি হামলার আওতায় আনা হয়েছে। জাতিসংঘ সনদের 51 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ইরান তার এই অধিকার প্রয়োগ করেছে বলে প্রেসিডেন্ট রাইসি উল্লেখ করেন। গাজায় ইহুদিবাদী ইসরায়েলের অপরাধ যজ্ঞের বিরুদ্ধে সমস্ত মুসলিম দেশের ঐক্যবদ্ধভাবে ব্যবস্থা নেওয়া উচিত বলেও ইরানের প্রেসিডেন্ট জোর দেন। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি সতর্ক করে দিয়ে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল যদি আবারও তার দেশের বিরুদ্ধে কোনো ভুল করে তাহলে মাত্র কয়েক সেকেন্ডে জবাব পাবে তেল আবিব। তিনি গতরাতে ইরানের টেলিভিশনে সম্প্রচারিত এক টকশোতে অংশ নিয়ে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। কানি বলেন, তারা যদি আরেকটি ভুল করে তাহলে এবার আরও কঠোর, দ্রুততর ও আরও তাৎক্ষণিক জবাব পাবে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, এবার ইহুদিবাদীদের জেনে রাখতে হবে যে এবার আর জবাব দেওয়ার জন্য 12 দিন অপেক্ষা করা হবে না। এবার তারা যে জবাব পাবে তা দিন কিংবা ঘণ্টা মেপে হবে না, বরং মাত্র কয়েক সেকেন্ডে পাল্টা আঘাত হানা হবে। গত 1 এপ্রিল ইহুদিবাদী সেনারা সিরিয়ার রাজধানী দামেশকে ইরানি কনস্যুলেটে যে হামলা চালায় 13 ফেব্রুয়ারি রাতে তার জবাব দেয় তেহরান। আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর কঠোর হুঁশিয়ারি সত্ত্বেও ইরানি ভূখণ্ড থেকে কয়েকশো ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ইরান বলেছে এই হামলায় এদেশের প্রতিরক্ষা সক্ষমতার ক্ষুদ্র একটি অংশ ব্যবহৃত হয়েছে। ওই রাতে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সসহ অন্তত 10টি দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের হামলা আকাশেই প্রতিহত করার কাজ
কাজে ইহুদিবাদী ইসরায়েলকে সহযোগিতা করে, কিন্তু এত সব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করা সত্ত্বেও ইসরায়েলের দক্ষিণাঞ্চল নেভাতিম ও উত্তরাঞ্চল নেগেব বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে নেভাতিম ঘাঁটিতে থাকা ইসরায়েলের একটি C-130 রসদবাহী বিমান ধ্বংস এবং এটির রানওয়ে ও একটি স্থাপনার মারাত্মক ক্ষতি হয়েছে। নেগেব ঘাঁটির ক্ষয়ক্ষতির তথ্য দখলদার ইসরায়েল প্রকাশ করেনি। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, দামেস্কের ইরানি কনস্যুলেট ভবনে হামলার কাজে ওই দুটি ঘাঁটি ব্যবহৃত হয়েছে বলে কেবল সেখানেই হামলা চালানো হয়েছে, কোনো বেসামরিক স্থাপনা বা অর্থনৈতিক অঞ্চলকে টার্গেট করা হয়নি। তবে তেল আবিব যদি আবারও কোনো সামরিক হঠকারিতা দেখায় তাহলে পরবর্তী হামলা হবে আরও কঠোর এবং তখন লক্ষ্যবস্তু হবে বিস্তৃত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তার দেশ সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তার পরিধি আরও অনেক বেশি বিস্তৃত হতে পারত। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সাথে গতকাল এক টেলিফোন আলাপে একথা বলেন আমির আবদুল্লাহিয়ান। তিনি বলেন, ইরান যদিও আরও বিস্তৃত পরিসরে ইসরায়েলের ভেতরে হামলা চালাতে সক্ষম ছিল, তারপরেও শুধুমাত্র ইসরায়েলের সেই সব জায়গায় হামলা চালানো হয়েছে যেগুলো সিরিয়ায় ইরানি কনস্যুলেট ভবনে হামলার সাথে জড়িত ছিল। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যখন ইরানি কনস্যুলেটের উপর ইসরায়েলি হামলার বিরুদ্ধে নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়েছে, তখন ইরানের সামনে ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা চালানো ছাড়া কোনো পথ ছিল না। তিনি বলেন, আমেরিকা এবং তার মিত্ররা গাজায় ইসরায়েলের অপরাধযোগ্য থামাতে অস্বীকৃতি জানিয়েছে। ফোনালাপে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাল্টা হামলার কথা উল্লেখ করে দুই পক্ষকে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার জন্য সংযত হওয়ার আহ্বান জানান। এছাড়া দখলদার ইসরায়েলের বিরুদ্ধে আরও ব্যবস্থা না নেওয়ার জন্য ইরানের ঘোষণায় সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। একই সঙ্গে গুতেরেস ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে নতুন আগ্রাসন থেকে বিরত থাকার পরামর্শ দেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। মিয়ানমার থেকে প্রাণ ভয়ে আবারও পালিয়ে এসেছে দেশটির 12 সরকারি সেনা সদস্য। বাংলাদেশের পার্বত্য জেলা বান্দরবানের নাক্ষনছড়ি উপজেলার সদর ইউনিয়নের আষাঢ়তলী জামছড়ি ও ঘুমঘুম ইউনিয়নের রেজু সীমান্ত পথে নতুন করে আশ্রয় নিয়েছেন মিয়ানমার সেনাবাহিনীর আরও 12 সদস্য। আজ সকালে মিয়ানমারের 12 সেনা সদস্য সীমারেখা অতিক্রম করে প্রাণের ভয়ে বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেন। পরে তাদের নিরস্ত্র করে বিজিবির হেফাজতে নেওয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, মিয়ানমারের অভ্যন্তরে সরকারি বাহিনীর সঙ্গে আরাকান আর্মি বিদ্রোহীদের মধ্যে দীর্ঘদিন ধরে চলা সংঘাতে বিদ্রোহীদের কাছে টিকতে না পেরে মিয়ানমারের সরকারি বাহিনীর সদস্যরা জীবন বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিচ্ছেন। ভারতের পশ্চিমবঙ্গে আসন্ন লোকসভা ভোটের প্রথম এবং দ্বিতীয় দফার 6টি আসনে স্পর্শকাতর বুথের তালিকা দিয়েছে নির্বাচন কমিশন। ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা ভোটের সময়সূচি ঘোষণার আগে থেকেই নির্বাচন কমিশন কলকাতা এবং পশ্চিমবঙ্গ পুলিশের কাছ থেকে সংবেদনশীল বিধানসভা কেন্দ্র সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহের কাজ শুরু করেছিল। তার ভিত্তিতে এবার কমিশন স্পর্শকাতর বুথের তালিকা প্রকাশ করল। রাজ্যের প্রধান নির্বাচন কর্মকর্তার দফতর থেকে উত্তরবঙ্গের 6টি আসনে মোট 1862টি স্পর্শকাতর বুথের ওই তালিকা প্রকাশ করা হয়। কমিশন জানিয়েছে, আগামী 19 এপ্রিল প্রথম দফায় যে 3টি লোকসভা কেন্দ্রে ভোট হবে তার মধ্যে কোচবিহারের 2043টি নির্বাচন কেন্দ্রের মধ্যে 196, আলিপুরদুয়ার লোকসভার 1867টির মধ্যে 159টি এবং জলপাইগুড়ির 1904টি নির্বাচন কেন্দ্রের মধ্যে 391টি স্পর্শকাতর।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে বড় হাসপাতাল আর শিফা চত্বরে একটি বিশাল গণকবরের সন্ধান পাওয়া গেছে। গাজার সিভিল ডিফেন্স ফোর্স কয়েকদিন অনুসন্ধান চালানোর পর এই গণকবরের সন্ধান পায়। আশিপা হাসপাতালের এই গণকবর থেকে অন্তত 9টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে আরও মৃতদেহ পাওয়ার আশঙ্কা করা হচ্ছে। গণকবরের খনন কাজ পরিচালনার সময় ইহুদিবাদী ইসরায়েলের একটি ড্রোন সেখানে চক্কর দিতে থাকায় সিভিল ডিফেন্সের কর্মীরা খনন কাজ বন্ধ করে দেন। ড্রোন থেকে তাদের উপর হামলা চালানো হতে পারে বলে সিভিল ডিফেন্স কর্মীরা আশঙ্কা করছিলেন। গণকবর খনন কাজের সাথে জড়িত ব্যক্তিরা জানিয়েছেন, উদ্ধার করা মৃতদেহের কোনোটি এখনও পৌঁছে গলে যায়নি, ফলে ধারণা করা হচ্ছে খুব সম্প্রতি তাদেরকে বর্বর ইসরায়েলি সেনারা হত্যা করেছে। ইহুদিবাদী ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিদ ইরানের প্রতিশোধমূলক হামলা ঠেকাতে ব্যর্থতার জন্য যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উগ্র ডানপন্থী প্রশাসনের বিরুদ্ধে কঠোর সমালোচনা ও গালমন্দ করেছেন। শনিবার দিবাগত রাতে ইরান থেকে ইসরায়েলের উপর ওই প্রতিশোধমূলক হামলা চালানো হয়। সামাজিক মাধ্যম এক্স পেজে গতকাল দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানি হামলায় ইসরায়েলে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার সম্পূর্ণ দায় নেতানিয়াহুর মন্ত্রিসভার উপর। এক্স পেজে দেওয়া অন্য এক পোস্টে লাপিদ ইসরায়েলি মন্ত্রীদের প্রতি পত্রপত্রিকা ও টেলিভিশনের মাধ্যমে ইরানকে হুমকি দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান। গত শনিবার দিবাগত রাতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC ইসরায়েলের বিরুদ্ধে কয়েকশো ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে প্রতিশোধমূলক হামলা চালায়। হামলার পর ইরান বলে রেখেছে, ইসরায়েল যদি কোন রকমের পাল্টা হামলা চালানোর চেষ্টা করে তাহলে পরিণতি হবে ভয়াবহ। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফাজল শেকারচি ইহুদিবাদী ইসরায়েল এবং পশ্চিমা দেশগুলোর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আপনারা কখনোই ইরানের রেড লাইন ক্রস করার চেষ্টা করবেন না। তিনি গতকাল বলেছেন, আমরা আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির রাষ্ট্রপ্রধানদের স্মরণ করে দিতে চাই যে মৃতপ্রায় দুর্বৃত্ত জঙ্গলি সন্ত্রাসী এবং শিশু হত্যাকারী ইসরায়েলকে যেন এসব দেশ সমর্থন দেওয়া বন্ধ করে। তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান প্রমাণ করেছে যে তাদের যুদ্ধের আকাঙ্ক্ষা নেই এবং বিস্তৃত অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ুক, ইরান তা চায় না। এরপরেও আপনারা সহ বেপরোয়া এবং অসহায় ইসরায়েল যদি রেড লাইন ক্রস করেন তাহলে আগের প্রতিশোধমূলক হামলা চেয়ে অনেক বেশি শক্তিশালী জবাব দিয়ে আমরা আপনাদের পা কেটে ফেলব। ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাবি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তাঁর দেশের বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসনের ঝঞ্ঝাক্ষুব্ধ ও সমন্বিত জবাব দেওয়া হবে। তিনি গতকাল ইরানের জাতীয় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এক বক্তব্যে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। জেনারেল মুসাবি বলেন, ইরানের সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনী এদেশের জন্য একটি মহা প্রতিরক্ষা বলয় গড়ে তুলেছে। তিনি বলেন, ইরান গোটা বিশ্বের কাছে এই বার্তা পাঠিয়েছে যে এদেশের জাতীয় স্বার্থ, সীমান্ত ও নিরাপত্তা বিপন্ন হলে ইরানের সশস্ত্র বাহিনী ঝঞ্ঝাক্ষুব্ধ ও সমন্বিত জবাব দেবে। ইরানের এই শীর্ষ কমান্ডার আরও বলেন, দামেস্কের ইরানি কূটনৈতিক মিশনে দখলদার ইহুদিবাদের আগ্রাসনের যে কঠোর জবাব তেহরান দিয়েছে তাতে বিশ্বের সকল নির্যাতিত জাতি বিশেষ করে ফিলিস্তিনি জনগণ আনন্দিত হয়েছে। জেনারেল মুসাবি বলেন, ইরান সত্য প্রতিশ্রুতি অভিযান নামক যে পাল্টা আঘাত হেনেছে তাতে ইরানের সামরিক সক্ষমতার ক্ষুদ্র একটি অংশ প্রদর্শিত হয়েছে মাত্র। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইউরোপীয় নেতারা ইহুদি বিদ্বেষ মোকাবেলার নামে ইসলামোফোবিয়াকে উস্কে দিচ্ছেন, এ সম্পর্কে দৃষ্টিপাতের শুরুতেই রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। শুনুন সোহেল আহমেদের পরিবেশনায়।
ইহুদি বিদ্বেষ এবং ইসলাম ভীতি একই মুদ্রার এপিঠ ওপিঠ, কিন্তু ইউরোপীয় নেতারা দুটি বিষয়কে অপব্যবহার করছেন। তারা ইহুদি বিদ্বেষ মোকাবেলার নামে ইসলামোফোবিয়াকে উস্কে দিচ্ছেন। গাজায় 30,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী ইসরায়েল। ইউরোপীয় নেতারা ইহুদি বিদ্বেষের ধোঁয়া তুলে এই গণহত্যাকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা চালাচ্ছেন। গত বছরের 7 অক্টোবরের ঘটনার পর ইউরোপের গণমাধ্যমগুলো জানিয়েছে, ওই মহাদেশে ইহুদি বিদ্বেষের পাশাপাশি ইসলামোফোবিয়া বেড়েছে। ইসলামোফোবিয়া বাড়াতে সহায়ক ভূমিকা রেখেছেন ইউরোপের সরকার ও রাজনৈতিক নেতারা। অনেক ইউরোপীয় সরকার ইসরায়েলে আক্রমণের জন্য হামাসের সমালোচনা করলেও গাজায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে চলমান গণহত্যাকে মেনে নিয়েছে। ইউরোপীয় সরকারগুলো তাদের জাতীয় স্থাপনা এবং সরকারি ভবনগুলোতে ইসরায়েলি পতাকা উড়িয়ে সংহতি প্রকাশ করলেও খোদ সেদেশের জনগণকেও গাজায় নির্বিচার গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ প্রকাশে বেগ পেতে হচ্ছে। ইউরোপীয় রাজনৈতিক নেতাদের বেশিরভাগই ফিলিস্তিনিদের পক্ষ থেকে আক্রমণের সময় দখলদার ইসরায়েলে 1400 জনের মৃত্যু এবং আরো কয়েকশো ব্যক্তি বন্দী হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানালেও তারা গাজা এবং পশ্চিম তীরে 30,000-এর বেশি ফিলিস্তিনির মৃত্যুতে পুরোপুরি নীরব। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো তারা 30,000-এর বেশি মানুষের মৃত্যুতে সহানুভূতি প্রকাশকে এক ধরনের অপরাধ হিসেবে গণ্য করছে। লেখকদের কণ্ঠরোধ করা হচ্ছে ফিলিস্তিন ইস্যুতে। জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলায় আদানিয়া শিবলির মতো লেখকদের আমন্ত্রণ জানানো হয়নি। সামাজিক মাধ্যমে ফিলিস্তিনের পক্ষে লেখার দায়ে আনোয়ার আল গাজির মতো ফুটবলারকে বরখাস্ত করা হয়েছে। এর আগে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানি ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভকে নিষিদ্ধ ঘোষণা করে বলেছেন, নিষেধাজ্ঞা না মানলে বিদেশি নাগরিকদের পরিকল্পিতভাবে ফ্রান্স ত্যাগ করানো হবে। গত 12 অক্টোবর জেনিন শরণার্থী ক্যাম্প ভিত্তিক ফিলিস্তিনি গ্রুপ ফ্রিডম থিয়েটারের একটি নাটক বাতিল করেন ফরাসি শহর চোসি লে রুয়ের মেয়র। ইউরোপের বিভিন্ন শহরে ফিলিস্তিনির পক্ষে বিক্ষোভ করার জন্য বিক্ষোভকারীদেরকে হয়রানি করা হচ্ছে। ব্রিটেনের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাবারম্যানও ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্টাইন উইল বি ফ্রি এই স্লোগান দেয়াকে অপরাধ হিসেবে ঘোষণা করেছিলেন। যদিও এই স্লোগানের মানে হল ঐতিহাসিক ফিলিস্তিন ইহুদিবাদী শ্রেষ্ঠত্ববাদীদের উপনিবেশ থেকে মুক্তি পাবে। জর্ডান নদী থেকে ভূমধ্য সাগর পর্যন্ত এলাকায় আর জাতিতে জাতিতে ভেদাভেদ থাকবে না, ফিলিস্তিন একদিন স্বাধীন হবে। অথচ স্বাধীন ফিলিস্তিনের দাবিতে সোচ্চার মানুষের এই স্লোগানের ভিন্ন একটা পাঠ হাজির করেছে পশ্চিমারা। জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই স্লোগানকে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলনের স্লোগান হিসেবে আখ্যা দিয়ে এই স্লোগান উচ্চারণকে হিটলার দীর্ঘজীবী হোক বলার সমতুল্য অপরাধ হিসেবে গণ্য করছে। এসবের মাধ্যমে পশ্চিমারা আসলে একটা বিপজ্জনক বার্তা দিচ্ছে, আর তা হল ফিলিস্তিনিদের জীবন ইসরায়েলিদের জীবনের চেয়ে কম মূল্যবান। ইউরোপীয়রা হোলোকাস্ট থেকে যে প্রধান শিক্ষাটি গ্রহণের দাবি করেন তা হল হোলোকাস্ট আর কখনো ঘটবে না, কিন্তু তাদের বাস্তব আচরণে এটা সুস্পষ্ট। কেবল ইহুদিদেরই বেঁচে থাকার অধিকার রয়েছে, ইহুদিদের প্রাণ বাঁচানোই তাদের দায়িত্ব, অন্যদের প্রাণের মূল্য নেই, অন্যরা যেন মানুষের কাতারেই পড়েন না।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো, ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn, এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn, রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার। ইরানের স্বার্থে সামান্যতম আঘাত করলেই বেদনাদায়ক জবাব পাবে প্রেসিডেন্ট রাইসির হুঁশিয়ারি। এবার জবাব হবে মাত্র কয়েক সেকেন্ডে,
টকশোতে জানালেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলি বাকেরি কানি। ফিলিস্তিনের গাজার আশরিফা হাসপাতাল এবং বেতলাহিয়ায় গণকবর আবিষ্কৃত এবং ভারতের পশ্চিমবঙ্গে প্রথম ও দ্বিতীয় দফায় লোকসভা ভোট স্পর্শকাতর বুথের তালিকা দিল নির্বাচন কমিশন। এবারে সবশেষে পাওয়া একটি খবর, ইরান আগামী মাসের কয়েক মাসের মধ্যে দুটি স্যাটেলাইট উৎক্ষেপণ করবে। স্যাটেলাইট দুটির নাম হচ্ছে কাউসার এবং হুদহুদ। ইরানের মহাকাশ গবেষণা বিষয়ক সংস্থার প্রধান হোসেন সাহরাবি বলেছেন, কাউসার হচ্ছে রিমোট সেন্সিং স্যাটেলাইট আর হুদহুদ হচ্ছে ন্যারো ব্যান্ডের টেলিকমিউনিকেশন স্যাটেলাইট। ইরানে স্যাটেলাইট উৎক্ষেপণের ব্যবস্থা থাকা সত্ত্বেও বিশ্ববাজারের প্রবেশের কথা বিবেচনায় রেখে আন্তর্জাতিক উৎক্ষেপণকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তো শ্রোতা বন্ধুরা, সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ শুনলেন। এবারে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী আয়োজনগুলোতে। দর্পণ,
শ্রোতা বন্ধুরা, চলতি সামাজিক ও রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণধর্মী সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস আনুষ্ঠানিকভাবে 2015 সালের জানুয়ারিতে তাদের অস্তিত্ব ঘোষণা করে। খুবই উগ্র ও হিংস্র এই গোষ্ঠীটি ইরাক ও সিরিয়ার বেশ কিছু পরাজিত সন্ত্রাসী গ্রুপের সমন্বয়ে গঠিত হয়েছিল, যারা পরবর্তীতে আমেরিকার সাহায্য সমর্থনে আফগানিস্তানে গিয়ে আশ্রয় নিয়েছিল। আফগানিস্তানের খোরাস্তান অঞ্চলে দায়েশ বা আইএস জঙ্গি গোষ্ঠীটি তৎপরতা শুরু করার পরপরই কিছু স্থানীয় মানুষ এবং তালেবানের বেশ কিছু সংখ্যক বিচ্ছিন্ন সদস্য এই গোষ্ঠীতে যোগ দেয়, আর এদের পেছনে রয়েছে মার্কিন সমর্থন। এ সম্পর্কে আমরা ধারাবাহিক আলোচনার আয়োজন করেছি। আজ শুনুন আলোচনার প্রথম পর্ব, আশা করি আপনাদের সঙ্গ পাব।
বিভিন্ন উগ্র সালাফি গোষ্ঠী যেমন পাকিস্তানি তালেবান, আফগানিস্তানের হাক্কানি নেটওয়ার্ক এবং উজবেকিস্তানের আর দাওয়া সহ অন্য চরমপন্থী গ্রুপের সংমিশ্রণে আফগানিস্তানের খোরাসানে গড়েছে দায়েশ বা আইএস জঙ্গি সংগঠন, যারা এরই মধ্যে খোরাসানি দায়েশ নামে কুখ্যাতি অর্জন করেছে। সন্ত্রাসী গোষ্ঠী খোরাসানি দায়েশ খুব অল্প সময়ের মধ্যে আফগানিস্তানের উত্তর ও উত্তর পূর্বের বেশ কয়েকটি গ্রাম এলাকায় আধিপত্য বিস্তার করতে সক্ষম হয় এবং তারা আফগানিস্তান পাকিস্তান সীমান্তে হামলা চালিয়ে অত্র এলাকায় তাদের প্রভাব ও উপস্থিতি জোরদার করে। তালেবানরা 2021 সালের আগস্টে আবারও আফগানিস্তানের ক্ষমতায় ফিরে আসার আগ পর্যন্ত দায়েশ বা আইএস জঙ্গিকে ওই দেশের স্থিতিশীলতা এবং নিরাপত্তা বিনষ্টকারী দ্বিতীয় গোষ্ঠী হিসেবে বিবেচনা করা হতো। পাকিস্তানের সীমান্তবর্তী আফগানিস্তানের পূর্বে নানগারহার প্রদেশটি ধীরে ধীরে এই দেশে আইএস সন্ত্রাসী গোষ্ঠীর প্রধান ঘাঁটিতে পরিণত হয়। আফগানিস্তানে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রথম 3 বছরে এই সন্ত্রাসী গোষ্ঠী সংখ্যালঘুদের উপর, বিশেষ করে শিয়াদের উপর ভয়াবহ হত্যাযজ্ঞ চালায়।
খোরাসানি দায়েশ নামে ভয়ঙ্কর এই জঙ্গি সংগঠন রাজধানী কাবুল সহ আফগানিস্তানের বিভিন্ন স্থানে হামলার পরিকল্পনা করে। বিভিন্ন হাসপাতাল, সরকারি ও অলাভজনক প্রতিষ্ঠানের পাশাপাশি বড় বড় শহরের স্কুলগুলোতে ন্যাক্কারজনক হামলা চালায়। এর ফলে তারা ঘৃণিত একটি গোষ্ঠীরূপে সবার কাছে চিহ্নিত হয়ে আছে। আফগানিস্তানে এই সন্ত্রাসী গোষ্ঠীর নৃশংস কর্মকাণ্ডের কারণে 2018 সালের গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স অনুসারে এই গোষ্ঠীটি বিশ্বের চারটি সবচেয়ে বিপজ্জনক সন্ত্রাসী গোষ্ঠীর একটি। যদিও 2019 সালের শেষের দিকে এবং 2020 সালের শুরুর দিকে মার্কিন সেনাবাহিনী এবং আফগানের তৎকালীন সরকার সেই সময়ে ওই গোষ্ঠীকে দমন করার দাবি করেছিল, কিন্তু খোরাসানি দায়েশ বা আইএস জঙ্গি গোষ্ঠীর অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে প্রমাণিত হয় ওই দাবি ছিল মিথ্যা এবং সেই এই সন্ত্রাসী গোষ্ঠী নির্মূল হয়নি।
আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ আশরাফ গনি প্রেসিডেন্ট থাকাকালে বিভিন্ন কারণে জঙ্গি গোষ্ঠী তো দমেনি, বরং তখন তাদের হামলার পরিধি আরও বেড়ে গিয়েছিল। এ কারণেই আফগানিস্তানের সুন্নি আলেম ও প্রভাবশালী ব্যক্তিরা বিভিন্ন বৈঠকে তারা সকলেই উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন। এমনকি আফগানিস্তানের অনেক সুন্নি ধর্মীয় ব্যক্তিত্বরা এইসব জঙ্গিদের ধ্বংস করার জন্য গণ অভ্যুত্থানের ডাক দেন। 2015 থেকে 2020 সাল পর্যন্ত সময়ে একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিল আফগানিস্তানের দায়েশ বা আইএস জঙ্গি সংগঠন। তালেবানের হানাফি মতবিশ্বাস এবং আইএস গোষ্ঠীর উগ্র ওয়াহাবি সালাফি মতাদর্শগত পার্থক্য তালেবান ও আইএসের মধ্যে সংঘর্ষের প্রধান কারণ ছিল এবং এখনও আছে। আফগানিস্তানে তালেবানের অন্যতম সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা নাইমুল হক হাক্কানি এক সাক্ষাৎকারে বলেছেন, ইসলামী আমিরাত সরকার বুদ্ধিবৃত্তিক এবং আইনশাস্ত্রের দিক থেকে সালাফিবাদ এবং আইএস থেকে সম্পূর্ণ আলাদা। আফগানিস্তানে আমরা হানাফি মাজহাবকে অনুসরণ করি এবং সালাফিবাদ ও দায়েশ বা আইএসের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এছাড়া আফগান জনগণের মধ্যেও সালাফিবাদের কোনো স্থান নেই।
একটি কথা প্রচলিত রয়েছে যে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ আশরাফ গনির আমলে তৎকালীন আফগান সরকারের একটি অংশ এবং আমেরিকানদের সমর্থন ছাড়া আফগানিস্তানে আইএস এর কার্যকলাপ সম্ভব হত না। 2015 সালে আফগানিস্তানের জাতীয় পরিষদে নান গারহার প্রদেশের প্রতিনিধি জহির কাদির বলেছিলেন, দায়েশ বা আইএস গোষ্ঠী এই প্রদেশে হেলিকপ্টার নিয়ে অগ্রসর হচ্ছে এবং তাদের পেছনে সরকারি কিছু মহলের সমর্থন রয়েছে। তার এ বক্তব্য সে সময় মিডিয়া ও জনগণের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করলেও সরকার সম্পূর্ণ নীরব ছিল। এক গবেষণায় দেখা গেছে যে আফগানিস্তানের প্রাক্তন সরকার এবং তালেবানের বর্তমান সরকারের সময়েও আইএস জঙ্গিদের কার্যক্রম দুর্বলত হয়নি, বরং তারা ইরান ও পাকিস্তান সহ প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে হামলা চালানোর জন্য আফগানিস্তানের মাটি এখনো ব্যবহার করছে।
এই জঙ্গি গোষ্ঠীটি নিজেদেরকে আইএস বা ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স বা আইএসকে অর্থাৎ খোরাসানি দায়েশ বলে অভিহিত করে। শুরু থেকেই আফগানিস্তানের শিয়াদের উপর তাদের বেশিরভাগ আক্রমণ কেন্দ্রীভূত ছিল। দুই বছর আগেও তারা কুন্দুজ ও কান্দাহার প্রদেশে পরপর দুই সপ্তাহে জুমার নামাজের সময় নৃশংস হামলা চালিয়ে বহু শিয়া মুসলমানকে হত্যা করেছিল। এই হত্যাকাণ্ডের পর তালেবান সরকার ব্যাপক সমালোচনা ও প্রতিবাদের সম্মুখীন হয়েছিল এবং আফগানিস্তানের জনমনে সালাফি প্রভাবিত এই জঙ্গিদের অবস্থান আরও দুর্বল হয়ে পড়ে। তালেবান সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তারা ক্ষমতায় আসার পরপরই তাদের দুর্বলতার সুযোগে দায়েশ সন্ত্রাসীরা ওই হত্যাযজ্ঞ চালিয়েছিল।
খোরাসানি দায়েশ বা আইএস গোষ্ঠীর মূল লক্ষ্য হচ্ছে তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, আফগানিস্তান, পাকিস্তান এবং ইরানের একটি অংশের নিয়ন্ত্রণ নেওয়া। এই গ্রুপের বেশিরভাগ সন্ত্রাসী কর্মকাণ্ড ছিল পাকিস্তান ও আফগানিস্তানে এবং এরপর ইরানে। গত কয়েক বছরে আইএস জঙ্গিরা আফগানিস্তান ও পাকিস্তানের কিছু সীমান্ত এলাকা ব্যবহার ব্যবহার করে ইরানে অন্তত 5টি বড় ধরনের হামলা চালিয়েছে, যার পেছনে কয়েকটি আরব দেশ ও আমেরিকার সমর্থন ছিল।
তো শ্রোতাবন্ধুরা, আফগানিস্তানে দায়েশ সন্ত্রাসীদের তৎপরতা ও তাদের প্রতি মার্কিন সাহায্য সমর্থন প্রসঙ্গে বিশেষ আলোচনাটি শুনলেন। আগামী পর্বে এ সম্পর্কিত আলোচনায় অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
ধরনীর বেহেশত মসজিদ,
শ্রোতা বন্ধুরা, ধরনীর বেহেশত মসজিদ শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
মদিনায় প্রথম ইসলামী শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর মসজিদ ছিল প্রথম সামাজিক প্রতিষ্ঠান বা সরাসরি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের উদ্যোগে নির্মিত হয়েছিল। এই পবিত্র প্রতিষ্ঠানটি গত 1400 বছরে বহু চড়াই উৎরাই পেরিয়ে আজকের অবস্থানে এসে দাঁড়িয়েছে। কখনো কখনো মসজিদের বাহ্যিক চেহারাকে রাজপ্রাসাদের আকৃতি দেয়া হলেও এবাদত বন্দেগীর পবিত্র স্থান হিসেবে মসজিদের ভূমিকা কখনো ম্লান হয়ে যায়নি। আজকের আসরে আমরা মসজিদ নিয়ে আরও কিছু কথা বলার পাশাপাশি মদিনায় কুবা মসজিদ ও মসজিদে নববী প্রতিষ্ঠার ইতিহাস নিয়ে সংক্ষেপে আলোচনা করব। আশা করছি আসরের শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মসজিদ হচ্ছে কেবলামুখী একটি পবিত্র স্থান যা নির্ধারিত হয়েছে জামাতে নামাজ আদায় করার জন্য। বেশিরভাগ ক্ষেত্রে মসজিদ দেয়াল দিয়ে ঘেরা থাকলেও কোথাও কোথাও দেয়ালবিহীন মসজিদও দেখতে পাওয়া যায়। কোনো কোনো মসজিদে রয়েছে রেশমি কার্পেট, আবার কোনো কোনো মসজিদে বালুর তপ্ত ভূমির উপরে মুসল্লিদের নামাজ আদায় করতে হয়। কোনো কোনো মসজিদে রয়েছে সুউচ্চ ছাদ, আকাশচুম্বী মিনার এবং দেয়ালে রয়েছে চোখ ধাঁধানো কারুকাজ। আবার কোনো কোনো মসজিদে এসবের কোনো কিছুর বালাই নেই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে পবিত্রতা এবং আল্লাহর নৈকট্য অর্জনের দিক দিয়ে এই দুই ধরনের মসজিদের মধ্যে কোনো গুণগত পার্থক্য নেই। ইবাদত কবুল হওয়ার জন্য মসজিদের বাহ্যিক বেশভূষা গুরুত্বপূর্ণ বিষয় নয়। তবে হ্যাঁ, মসজিদে যতই দারিদ্রের ছাপ থাকুক না কেন, এটিকে পরিচ্ছন্ন, পরিপাটি ও পাক পবিত্র রাখতে হবে।
মহানবী মক্কা থেকে মদিনায় হিজরত করার পরপরই সর্বপ্রথম ইসলামী শাসনকাজ পরিচালনার স্থান হিসেবে মসজিদ নির্মাণের কাজে হাত দেয়। শুধু নামাজ আদায় নয়, সেই সঙ্গে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে তিনি এই পবিত্র স্থাপনাটি নির্মাণ করেছিলেন। যে স্থানে শাসক ও শাসিত দুজনই উপস্থিত থাকবেন এবং সেখানে আল্লাহর হুকুম আহকাম শিক্ষা দেওয়া হবে। সাহাবিদের সঙ্গে বিশ্বনবীর মিলনমেলা ছিল এই মসজিদ। রাসূলুল্লাহ অত্যন্ত আন্তরিকতা ও বন্ধুত্বপূর্ণ ব্যবহারের মাধ্যমে মানুষের কাছে ধর্মের দাওয়াত দিতেন। সমাজে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার লক্ষ্যে কোনো কাজ তিনি আগে নিজে করে দেখাতেন এবং তারপরেই সবাইকে করতে বলতেন। দূর দূরান্ত থেকে কেউ বিশ্বনবীর সঙ্গে দেখা করতে আসলে তার সঙ্গে তিনি মসজিদে সাক্ষাৎ করতেন। কোনো কিছু জনগণকে জানাতে চাইলে এই মসজিদে বসেই তিনি নিজে কিংবা কোনো একজন সাহাবির মাধ্যমে তা সবাইকে জানাতেন।
মদিনায় ইসলামের প্রথম মসজিদটি নির্মিত হয়েছিল কুবা নামক স্থানে। নির্ভরযোগ্য হাদিস গ্রন্থে এই মসজিদ নির্মাণের ইতিহাস এভাবে বর্ণিত হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন মদিনার কুবা এলাকায় প্রবেশ করেন। এলাকাটিতে ছিল প্রচুর খেজুরের বাগান। এই এলাকার মানুষ সর্বপ্রথম আল্লাহর রসুলকে সাদরে গ্রহণ করেন। কুবায় প্রবেশ করার পর তিনি চার দিন সেখানেই অবস্থান করেন। এরই মধ্যে হযরত আলী আলাইহিসসালাম এবং ফাতিমা সালামুল্লাহ আলাইহা সহ তাঁর পরিবারের অন্য সদস্যরা সেখানে পৌঁছে যান। এরপর তারা সবাই মিলে মদিনার দিকে যাত্রা করেন। মদিনা সে সময় ইয়াসরিব নামে বেশি পরিচিত ছিল। কুবায় অবস্থান করার দিনগুলোতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মসজিদ নির্মাণ করেন, যার নাম দেওয়া হয় কুবা মসজিদ। তিনি এই মসজিদের নামাজ আদায় করার ব্যাপারে বলেন, যে ব্যক্তি আমার নির্মিত মসজিদ অর্থাৎ কুবা মসজিদে দুই রাকাত নফল নামাজ আদায় করবে, তার আমল নামায় একটি ওমরা হজের সওয়াব লিখে দেওয়া হবে। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল মদিনা শহরে বসবাস শুরু করলেও সপ্তাহে একবার, কখনো শনিবার বা কোনো কোনো সপ্তাহে সোমবার নামাজ আদায় করার জন্য কুবা মসজিদে যেতেন।
আগে যেমনটি বলেছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার দিন কুবায় অবস্থানের পর সবাইকে সঙ্গে নিয়ে মূল মদিনা শহরের দিকে অগ্রসর হন। স্থানীয় জনগণ বিশ্বনবী ও তাঁর সাহাবিদের বিপুল সংবর্ধনা দেন। প্রতি গোত্রের প্রতিনিধিরা তাঁর সঙ্গে সাক্ষাৎ করে নিজ নিজ গোত্রে বিশ্বনবীকে আতিথেয়তা গ্রহণের আমন্ত্রণ জানাতে থাকেন। কেউ কেউ এসে রাসূলের উটে রশি ধরে টানাটানি শুরু করেন। বিশ্বনবী একটু কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন। কাকে রেখে কাকে খুশি করবেন? এ অবস্থায় তিনি নিজের সিদ্ধান্তের কথা জানান। বলেন, আপনারা উটের রশি ছেড়ে দিন, দেখি উটটি কোথায় গিয়ে বসে পড়ে। সে যার বাড়ির সামনে বসে পড়বে, আমি সেই বাড়ির আতিথেয়তা গ্রহণ করব।
এই ঘটনায় দুটি উল্লেখযোগ্য বিষয় দেখতে পাওয়া যায়। প্রথমত, রাসূলের উটটি যেখানে থেমেছিল এবং যেখানে এখন মসজিদে নববী রয়েছে সেটি নির্বাচন করে দিয়েছিলেন স্বয়ং আল্লাহ তাআলা, এমনকি এটি নির্ধারণে বিশ্বনবীরও হাত ছিল না। দ্বিতীয়ত, এই পদ্ধতি অনুসরণ করার ফলে মদিনার কোনো গোত্র মন খারাপ করার সুযোগ পেল না। আল্লাহর রসুলের উটটি বনি মালিক বিন নাজ্জার নামক স্থানে গিয়ে বসে পড়ল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায়ই মসজিদ নির্মাণের নির্দেশ দেন। মসজিদ নির্মাণের কাজে আল্লাহর রসুল নিজে অংশগ্রহণ করেন এবং তিনি অন্য সবার চেয়ে বেশি পরিশ্রম করেন। তাঁর পরিশ্রম দেখে সাহাবিরা বহুবার তাঁকে বিশ্রাম নেওয়ার অনুরোধ করলেও তিনি সেই অনুরোধ রক্ষা না করে সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মসজিদ নির্মাণের কাজে অংশ নিয়েছেন।
মসজিদে নববীকে তখনকার যুগের একটি অনন্য স্থাপনা হিসেবে নির্মাণ করেছিলেন বিশ্বনবী। সে সময় অন্য কোনো স্থাপত্য শিল্প, এমনকি অন্য ধর্মের উপাসনালয়গুলোর নির্মাণশৈলীর সঙ্গে এর কোনো মিল ছিল না, বরং ইসলামের গতি প্রকৃতির সঙ্গে এই মসজিদ ছিল সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ। নবুয়াত প্রাপ্তির আগে বিশ্বনবী তৎকালীন শাম বা সিরিয়া সহ আরও কিছু দেশ সফর করেছিলেন। এসব সফরে তিনি বহু গির্জা ও সিনাগগ ঘুরে দেখেছিলেন। নিঃসন্দেহে এসব উপাসনালয়ের নির্মাণশৈলী রাসূলুল্লাহর মাথায় ছিল। মসজিদে নববী তৈরির সময় ওই সব উপাসনালয় থেকে সম্পূর্ণ ভিন্ন একটি নকশা তিনি দাঁড় করান। ভূমি থেকে এক মিটার উচ্চতা পর্যন্ত মসজিদের দেয়াল পাথর দিয়ে নির্মিত হয়। এরপর ছাদ পর্যন্ত দেয়া হয় রোদে পোড়ানো ইট, আর ছাদ তৈরি হয় খেজুর পাতা দিয়ে।
মসজিদে নববী তৈরি হওয়ার পর এর একাংশকে দরিদ্র মানুষের বসবাসের জন্য বরাদ্দ দেওয়া হয়। এসব দরিদ্র মানুষের বেশিরভাগই ছিলেন মক্কা থেকে আসা মুহাজির। মক্কার কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তারা নিজেদের ঘরবাড়ি সহায় সম্বল ফেলে এক কাপড়ে রাসুলের সঙ্গে হিজরত করে মদিনায় গিয়েছিলেন। বিশ্বনবীর এসব সাহাবিকে আসহাবুস সুফফা বলা হয়। মসজিদে নববীর সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসবাসের জন্য তৈরি হয় একটি ঘর। পরবর্তীতে সাহাবিদের মধ্যে সামর্থ্যবানরাও মসজিদের পাশে ঘর তৈরি করে মসজিদ অভিমুখে একটি করে দরজা রেখেছিলেন। নামাজের সময় হলে তারা ওই দরজা দিয়ে মসজিদে প্রবেশ করতেন। তৃতীয় হিজরিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালিব আলাইহিসাল্লাম ছাড়া আর সবার ঘরের মসজিদ অভিমুখী দরজা বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন।
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মুসলমানদের সংখ্যা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে মসজিদ নবীকে মুসল্লিদের স্থান সংকুলনের সমস্যা দেওয়া হয়। ফলে খলিফারা এই মসজিদ সম্প্রসারণের উদ্যোগ নেন। মসজিদ সম্প্রসারণের এই কাজ কয়েক ধাপে চলে এবং আব্বাসীয় শাসন আমলে এর আয়তন দাঁড়ায় 9000 বর্গমিটার। উসমানীয় শাসনামলে মসজিদ নবী কয়েকবার পুনর্নির্মাণ করা হয়। 1265 হিজরিতে সুলতান আব্দুল হামিদ এই মসজিদ সংস্কারের বিশাল পরিকল্পনা হাতে নেন, যা বাস্তবায়ন করতে 13 বছর সময় লাগে।
মসজিদে নববীর শিলালিপিতে বর্তমানে রাসুলের আহলে বাইত, নিষ্পাপ ইমাম ও খলিফা সহ আরও কয়েকজন উল্লেখযোগ্য সাহাবির যেসব নাম আজও চোখে পড়ে তা উসমানীয় শাসকদের লেখা। সৌদ রাজবংশ ক্ষমতায় আসার পরও কয়েক দফায় মসজিদে নববীর সংস্কার ও সম্প্রসারণ ঘটানো হয়েছে। মদিনা শহরের সম্মান বৃদ্ধি করেছে এই মসজিদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মক্কাকে নিরাপদ শহরে পরিণত করেছেন এবং এর অধিবাসীদের জন্য দোয়া করেছেন, আর আমি মদিনাকে করেছি নিরাপদ। তো শ্রোতা বন্ধুরা, আজকের আসরের সময়ও ফুরিয়ে এসেছে। আগামী আসরে আমরা মসজিদের নববী নিয়ে আরও আলোচনা করব, তখনও আপনাদের সঙ্গ পাবার আশা রইল।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
পাশ্চাত্য জীবন ব্যবস্থা।
প্রিয় শ্রোতাবন্ধুরা, পাশ্চাত্যে জীবন ব্যবস্থা শীর্ষক ধারাবাহিকের আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
আশা করি সবাই ভালো আছেন। গত আসরে আমরা বলেছি, ভোগবাদ মানব জাতিকে আত্মবিধ্বংসী পরিণতির দিকে নিয়ে যায়। পৃথিবীর অন্ন, বস্ত্র, বাসস্থান, সময়, বিশ্রাম, চিকিৎসা সহ সব কিছুরই একটা সীমা রয়েছে, কিন্তু ভোগের যে তাড়না তা সীমাহীন। ভোগের বাসনার শেষ নেই। ভোগের কারণে যে সুখানুভূতি সৃষ্টি হয় তা ক্ষণিকের, আর মানুষ এই ক্ষণিকের সুখকে স্থায়ী সুখে পরিণত করার জন্য আরও বেশি ভোগ্য পণ্য ব্যবহার করছে, অবিরাম ছুটে চলেছে। কিন্তু ভোগবাদে যে প্রকৃত সুখ নেই তা সে বুঝতে পারছে না। আসলে ভোগবাদে বিভোর কোনো ব্যক্তি কখনোই এই উপায়ে প্রকৃত ও টেকসই সুখ ও আনন্দ খুঁজে পাবে না, এটা তার মিথ্যা ছুটে চলা। আজও আমরা ভোগবাদ নিয়ে আলোচনার চেষ্টা করব, তবে পরিবেশের উপর ভোগবাদের প্রভাবের বিষয়টি আজকের আলোচনায় গুরুত্ব পাবে। আসরের শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন, এ প্রত্যাশা রইল।
বিশ্বব্যাপী পুঁজিবাদের বিকাশের সঙ্গে সঙ্গে ভোগবাদী সমাজ সম্প্রসারিত হচ্ছে, আর এই ভোগবাদ মানব জাতিকে আত্মবিধ্বংসী পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। আমরা ক্রমেই নিজের অস্তিত্বকে হুমকির মুখে ঠেলে দিচ্ছি, আমরা যে পৃথিবীতে বাস করছি সেটাকে বসবাসের অযোগ্য করে তুলছি, বিশেষ করে পরবর্তী প্রজন্মের জন্য পৃথিবীকে বাসযোগ্য রাখার যে দায়িত্ব তা এড়িয়ে চলছি। ভোগবাদ কিভাবে আমাদেরকে আত্মবিধ্বংসী পরিণতির দিকে নিয়ে যাচ্ছে তা সহজেই বোঝা যায় পরিবেশ ও প্রকৃতির উপর এর প্রভাব বিশ্লেষণ করলে। ভোগবাদী সমাজ ও সংস্কৃতির ভিত্তি হল অতিমাত্রায় পণ্যের উৎপাদন ও এর ব্যবহার, আর যে কোনো পণ্যের কাঁচামালের যোগানদাতা হচ্ছে পরিবেশ ও প্রকৃতি। বর্তমানে মানুষের ভোগপণ্যের মাত্রাতিরিক্ত চাহিদা মেটাতে গিয়ে পরিবেশ প্রকৃতি ভারসাম্য হারাতে বসেছে। যেমন অতি উৎপাদনের কারণে গ্রিনহাউস এফেক্ট বা কার্বন নিঃসরণ এবং জিম্বাশ্ম জ্বালানের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে, এর ফলে প্রকৃতির উপর চাপ বাড়ছে, প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে।
অন্যভাবে বলা যায়, স্বাভাবিক নিয়মে প্রকৃতি যতটুকু সম্পদ ও কাঁচামাল দিতে পারে তার চেয়ে বেশি সম্পদ ও কাঁচামাল মানুষ তার কাছ থেকে নিয়ে যাচ্ছে। একই সঙ্গে স্বাভাবিক পন্থায় যতটুকু বর্জ্য ও বিষাক্ত গ্যাস প্রকৃতি গ্রহণ বা শোষণ করতে পারে তার চেয়ে বেশি বর্জ্য ও বিষাক্ত গ্যাস তাকে গ্রহণ করতে হচ্ছে। এর ফলে প্রকৃতিতে মারাত্মক ভারসাম্যহীন অবস্থার সৃষ্টি হচ্ছে, আর মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্য যে সুস্থ পরিবেশ দরকার তা নির্ভর করে প্রাকৃতিক ভারসাম্যের উপর। প্রাকৃতিক ভারসাম্য থাকার অর্থ হল পৃথিবীতে তাপমাত্রা, বায়ু ও পানি সহ অন্যান্য উপাদান এমন মাত্রায় থাকবে যা মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করবে না। ওজোন স্তর হল পৃথিবীর মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঢাল যা মানুষ ও জীবজন্তুকে অতিবেগুনি রশ্মি থেকে বাঁচায়, কারণ এই ওজোনের স্তর অতিবেগুনি রশ্মিকে শোষণ করে নেয়। পৃথিবীর উত্তাপ বেড়ে যাওয়ার জন্য ওজোনের স্তর ভেঙে যাচ্ছে।
এখন প্রশ্ন হল, পৃথিবীর তাপমাত্রা কেন বাড়ছে? শিল্প বিপ্লবের পর কলকারখানার সংখ্যা বেড়ে যাওয়াই তাপমাত্রা বাড়ার মূল কারণ। বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে উন্নত দেশগুলো ভোগবাদকে কাজে লাগিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির যে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে তাতে শিল্পখাতে উন্নয়নের গতি বাড়লেও মানবজাতির অস্তিত্ব সংকট জটিল থেকে জটিলতর হচ্ছে। শিল্পখাতে উন্নয়ন জোরদার করতে অবাধে জ্বালানি পোড়ানো হচ্ছে, নতুন নতুন কলকারখানা তৈরি হচ্ছে, যান্ত্রিকীকরণের মাত্রা ও হার এতটাই প্রবল হয়েছে যে বায়ু ও পরিবেশ দূষণ ও বিনষ্টের সঙ্গে পাল্লা দিয়ে পুরো পৃথিবী অগ্নিগর্ভ ও উত্তপ্ত হয়ে উঠছে। গাছপালা কাটা হচ্ছে অবাধে, নদী খাল ভরাট করে কলকারখানা নির্মাণ করা হচ্ছে। তাপমাত্রা পরিমাপক যন্ত্রের তথ্য থেকে এটা স্পষ্ট যে প্রতি বছরই পৃথিবীর তাপমাত্রা কিছু না কিছু বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে 2000 সালের পর থেকে প্রতি বছরের তাপমাত্রা বৃদ্ধির হার আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, 1992 সাল থেকে 2014 সাল সময়কালে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 3 ইঞ্চি পর্যন্ত বেড়েছে।
ন্যাশনাল জিওগ্রাফিক জার্নালে বিজ্ঞানী টিম ফলগার নিজের গবেষণায় দেখিয়েছেন, বিজ্ঞানীদের ধারণার চেয়েও অনেক বেশি হারে বৃদ্ধি পাচ্ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। শুধু তাই নয়, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে অ্যান্টার্কটিকা ও গ্রিনল্যান্ডের মতো শীতল অঞ্চলের বরফ দ্রুত গতিতে গলছে। তাপ বৃদ্ধির কারণেই বরফ গলছে এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। এছাড়া ভোগবাদকে টিকিয়ে রেখে দ্রুত মুনাফা অর্জনের লক্ষ্যে রাসায়নিক সার, কীটনাশক ঔষধ ও কৃত্রিম রং ব্যবহারের মতো নিত্যকার ঘটনাগুলো সারা বিশ্বে পানি দূষণ ঘটাচ্ছে। এর প্রভাব পড়ছে মাছ সহ জলজ প্রাণী, বৃক্ষ, তরুলতা সহ জীববৈচিত্র্যের উপর। অতিমাত্রায় ভোগ্য পণ্যের উৎপাদন না বাড়িয়ে কেবল মৌলিক চাহিদা মেটানোর দিকে নজর দিলে এমন বিপদে পড়তে হতো না।
ভোগবাদে উৎপাদন প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে কিছু উৎপন্ন করে না। কেন একটি পণ্য ক্রেতা কিনবেন কি কিনবেন না তা আর এখন ক্রেতার মর্জির উপর নির্ভর করছে না, বরং উৎপাদন যন্ত্রের মালিকের যা বিক্রয় করতে চান তাই ক্রেতার চাহিদার পরিণত হয়। ক্রেতার চাহিদার সিংহভাগই এখন কৃত্রিম। 2018 সালে বিশ্বব্যাপী ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো বিজ্ঞাপনের পেছনে খরচ করেছে $581 billion। বিশ্বের বহু দেশের জিডিপির চেয়েও বড় আকারের অর্থ বিজ্ঞাপনের পেছনে খরচ করছে এসব প্রতিষ্ঠান। ক্রেতাদেরকে ভোগের প্রতি উৎসাহিত করা এর উদ্দেশ্য। ক্রেতা ভোগে উৎসাহী না হলেও কিংবা ক্রেতার চাহিদা না থাকলেও বিজ্ঞাপন, প্রচার, প্রচারণা আর কৃত্রিম চাকচিক্যের মাধ্যমে ক্রেতাকে ঠিকই নিজের পণ্যের প্রতি আকৃষ্ট করে ফেলছে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো, আর এ প্রক্রিয়ার মধ্য দিয়ে সমাজ আর ভোগবাদী হয়ে উঠছে। পরিবেশ বিজ্ঞানীরা বারবার এই প্রবণতার বিষয়ে সতর্ক করলেও শিল্প উন্নত দেশগুলো বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না।
অনিয়ন্ত্রিত উৎপাদন ও ভোগবাদীর সংস্কৃতি লালন ও তা ছড়িয়ে দেওয়ার পেছনে পাশ্চাত্যের ধনী দেশগুলোই সবচেয়ে বড় ভূমিকা রাখছে। তারা নিজেদের মুনাফার জন্য গোটা বিশ্বেরই অপূরণীয় ক্ষতি করে চলেছে। তারা নিজের ভোগ বিলাস অক্ষুণ্ণ রাখতে, বিশ্বের প্রাকৃতিক সম্পদের উপর নিয়ন্ত্রণ ধরে রাখতে চাইছে, প্রয়োজনে যুদ্ধ চাপিয়ে দিচ্ছে। কিন্তু ভোগ ও চাহিদার সীমাকে নিয়ন্ত্রণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করে যাওয়ার কোনো সদিচ্ছা পাশ্চাত্যে লক্ষ্য করা যাচ্ছে না।
প্রিয় শ্রোতা বন্ধুরা, পাশ্চাত্যে জীবন ব্যবস্থার শীর্ষক ধারাবাহিকের আজকের আসর এখানে শেষ করছি। কথা হবে আবারও আগামী আসরে। Thank you.
Թեհրանն է խոսում։ Իրանի Իսլամական Հանրապետության հայերեն ռադիոժամն եք լսում։